ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30টা। আমি সঞ্জনা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে প্রথমেই ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণমূলক সাক্ষাৎকার, রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক নিয়ে একটি প্রতিবেদন, আরও রয়েছে কলকাতা থেকে আরও রয়েছে চকবাজার অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন, এবং রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন হ্যানয় গিয়ে পৌঁছেছেন। ভিয়েতনামের এই হ্যানয়েই অনুষ্ঠিত হতে চলেছে ট্রাম্প কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক। কিমের জন্য শীর্ষ বৈঠক হবে পারমাণবিক পথে তাঁর দেশের এগিয়ে চলা বিষয়ে কি হবে না হবে তার দিক নির্ণয় পন্থা এখতিয়ার। চীন ভূখণ্ড পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁর ট্রেন ভিয়েতনামের সীমান্তবর্তী দংদ্যাং স্টেশনে গিয়ে পৌঁছলে সামরিক গার্ড অফ অনার দিয়ে নবীনবয়সী উত্তর কোরীয় নেতাকে স্বাগত জানানো হয় আজ মঙ্গলবার কাক ভোরে। ওখান থেকে মোটর শোভাযাত্রায় কিম ও তাঁর দলের অন্যান্যেরা দু ঘণ্টার পথ অতিক্রম করে গিয়ে পৌঁছন হ্যানয়ের মেলিয়া হোটেলে, এবং কয়েক ঘণ্টার জন্য হোটেলে বিশ্রাম নেবার পর তিনি যান উত্তর কোরীয় দূতাবাসে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান যোগে গিয়ে পৌঁছচ্ছেন আজ মঙ্গলবারই গভীর রাতে। ওয়াশিংটন ত্যাগের আগে ট্রাম্প বলেন, কিমের যে প্রতিশ্রুতি নিজকে দেশকে পরমাণু বিমুক্ত করার, তারই প্রেক্ষাপটে খুঁটিনাটি নির্ধারণে ঐক্যমত্যের প্রত্যাশা করছেন তিনি। ট্রাম্প বলেন, পরমাণু বিমুক্তি না হলে দারিদ্র্যক্লিষ্ট উত্তর কোরিয়া আরও দারিদ্র্যের কবলে গিয়ে পড়বে, কিন্তু তাঁর ধারণা চেয়ারম্যান কিম প্রাজ্ঞ সিদ্ধান্তই নেবেন। ট্রাম্প ও কিমের মধ্যেকার এর আগের প্রথম শীর্ষ বৈঠক হয়েছিল সিঙ্গাপুরে, এবং এই বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, এখন আর উত্তর কোরিয়ার তরফের পারমাণবিক হুমকির কোনো আশঙ্কা নেই। ওদিকে চীন ইতিমধ্যে তাকিয়ে রয়েছে হ্যানয় পানে। কিম ট্রাম্প শীর্ষ বৈঠকে ফলোদয় কি হয় তা দেখবার জন্যে, এবং এ বৈঠক যদি ভালোয় ভালোয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে চীনও হয়তোবা বলে উঠবে কোরীয় উপদ্বীপের এই শান্তি অন্বেষায় তারও অবদান কিছুটা তো রয়েছেই। কিম এই যে দীর্ঘ ট্রেন যাত্রায় হ্যানয় গিয়ে পৌঁছলেন, এ ট্রেন তো পাড়ি দিয়েছে চীনের ভূখণ্ডের উপর দিয়েই দীর্ঘ সময় ধরে, কিন্তু চীনে এ ট্রেন থামল না কেন, চীনের সঙ্গে এ নিয়ে কোনো কথাবার্তা হল না কেন, এরকমের প্রশ্ন দেখা দিতেও পারে কারো কারো মনে। এরই জবাব দিয়েছেন লিয়াওনিং একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের উত্তর কোরিয়া বিষয়ের বিশেষজ্ঞ লু চাও। তিনি বলছেন, এর তো প্রয়োজন ছিল না, জানুয়ারির গোড়ার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কিমের দেখা সাক্ষাৎ তো হয়েই ছিল, এবং হ্যানয় শীর্ষ বৈঠকের খুঁটিনাটি অনেক কিছুই তখন তাদের আলোচনায় স্থান পেয়েছিল অবশ্যই। বলেন, এখন শীর্ষ বৈঠক শেষে ফেরার পথে চীনের ভেতর দিয়ে ট্রেন যাত্রায় ফিরতি সফরের সময় কিম হয়তো সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করবেনই চীনের নেতার কাছে। ওদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল তোলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত জাতীয় দুর্যোগ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের লক্ষ্যে প্রতিনিধি পরিষদে আজ মঙ্গলবারই একটা সিদ্ধান্ত গৃহীত হবার কথা। 15 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যখন জাতীয় দুর্যোগ ঘোষণা করেন তখন থেকেই ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাঁর বিরুদ্ধে কথা বলে আসছেন এবং বলছেন তিনি সংবিধান বিগর্হিত কাজ করছেন। স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, সংবিধানে সরকারের প্রতিটি শাখার দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা রয়েছে, এতে কংগ্রেসকে সরকারি অর্থ খরচের ক্ষমতা দেওয়া রয়েছে। প্রেসিডেন্টের ক্ষমতা অন্যায়ভাবে তার দখল করা হয়েছে যাতে সংবিধান লঙ্ঘিত হয়েছে, আমাদের গণতন্ত্রকে ধারণ করতে হলে জরুরি অবস্থা নিরসনের লক্ষ্যে কংগ্রেসম্যান ক্যাস্ট্রোর বিলটি পাশ করতে হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিল অকার্যকর করতে তাঁর ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল কোয়েন আজ মঙ্গলবার সেনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে অংশ নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোয়েনের 10 বছরেরও বেশি সময়ের সম্পর্ক। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্ত নিয়োজিত বিশেষ কৌঁসুলি রবার্ট মোলার সহ আইনজীবীদের তদন্তে একজন শক্তিশালী সাক্ষী ছিলেন এই আইন ডোনাল্ড ট্রাম্পের এই কোয়েন। বুধবার কোয়েন জনসমক্ষে সাক্ষ্য দেবেন। হাউস ওভারসাইট কমিটির সদস্যরা তাকে ট্রাম্পের বান্ধবী সম্পর্কে এবং সম্ভাব্য ব্যবসায়িক সংঘাত এবং ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক থাকা দুই নারীকে অর্থ প্রদান বিষয়ে প্রশ্ন করেন। এখন ভারত পাকিস্তান সমাচার। ভারত বলছে কাক ভোরে পাকিস্তানে ইসলামপন্থী গোষ্ঠী জাইশে মোহাম্মদের আস্তানার ওপর বিমান অভিযান চালিয়েছে তারা। এই জাইশে মোহাম্মদ গোষ্ঠী সেই আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব দাবি করে যে হামলায় প্রায় দু সপ্তাহ আগে ভারতীয় কাশ্মীরে আধা সামরিক বাহিনীর 40 সংখ্যক সৈনিক নিহত হয়। ভারতের দাবি যে এই বিমান হামলায় বহু জঙ্গির প্রাণ বিনাশ হয়েছে। এতে করে এখন কিন্তু পারমাণবিক শক্তিধর পরস্পর প্রতিদ্বন্দ্বী ঘোর দুশ্মন এ দেশ দুটির মধ্যে উত্তেজনা পরিস্থিতি আরও টান টান পরিস্থিতিতে গিয়ে দাঁড়াল। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন, জাইশে মোহাম্মদ আবার আর একটা হামলার জন্য তোড়জোড় করছে। নির্ভরযোগ্য সূত্রে এমতো সংবাদ পাওয়ার পরই এ বিমান হামলা চালানোর প্রয়োজন দেখা দেয়। তিনি বলেন, পাকিস্তান ভূখণ্ডের বালাকোটে অবস্থিত ওই জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ আখড়ায় এ বিমান হামলা চালানো হয়। এরই বিস্তারিত বিবরণ আমরা এখন শুনব আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। পরমাশিস ঘোষ রায়, আপনার কাছে এ সম্পর্কে কি খবর রয়েছে?
আমরা এই বিষয়টি আজকে আমাদের টিভি প্রোগ্রামে অবশ্যই যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে ভারতীয় সেনার অস্ত্রাগারে আরো দুটি মিসাইল যুক্ত হতে চলেছে। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা উপকূল থেকে বঙ্গোপসাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় আরো দুটি মিসাইল। ভারতীয় সেনার জন্য এই মিসাইল দুটি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে তৈরি করেছে। ডিআরডিও সূত্রে জানা গেছে, বছরের যেকোনো সময় যেকোনো আবহাওয়াতেই এই মিসাইল দুটি কাজ করতে সক্ষম, 25-30 কিলোমিটারের মধ্যে। এর আগে এই ধরনের মিসাইলের দুবার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রথমবার হয়েছিল 2017 সালের 4 জানুয়ারি, পরের বার গত বছরের 3রা জুলাই, তারপর আজ মঙ্গলবার আরো একবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো। উল্লেখ করা যেতে পারে, এর আগে ফাইটার জেট সুখোই 30 NKI এর জন্য একটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রসঙ্গত বলা যেতে পারে, পুলওয়ামার গত 14 ফেব্রুয়ারি জঙ্গি হানার প্রতিশোধ নিতে আজ মঙ্গলবার ভারতীয় সময় ভোর রাতে পাল্টা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জৈশ ই মোহাম্মদের সবচেয়ে বড় সেনা ঘাঁটি গুড়িয়ে দেয় বলে খবর। তারই কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনার হাতে আরো দুটি মিসাইলের সংযোজন স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের শক্তি আরো বাড়লো বলে মনে করছে দেশের তথ্যবিজ্ঞ মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হ্যাঁ, পরমাশিস ঘোষ রায়, ধন্যবাদ আপনাকে আপনার রিপোর্টের জন্য। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে আমরা যা শুনলাম তার বাইরেও আরো আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, বিতর্ক ইত্যাদি চলছে জোরে সোরে। ভারত পাকিস্তান তো বটেই, প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও এ নিয়ে কথাবার্তা চলছে। আমরা এ নিয়েই আমাদের অপর কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো, আলোচনা করব অনুষ্ঠানের পরবর্তী অংশে, এবং সে আলোচনায় অংশ নেবেন আহসানুল হক। তো তার ওই আলোচনায় যাবার আগে, অন্যান্য রিপোর্টের আগে, আমরা এখন নজর দিচ্ছি বাংলাদেশ পানে। চকবাজার অগ্নিকাণ্ডের পর হাইকোর্টে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট মঙ্গলবার 2010 সালে নিমতলির ঘটনার পরে তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন। এ সম্পর্কে আমরা এখন শুনব আমির খসরুর কাছে। আমির খসরু, আপনার রিপোর্ট।
চকবাজারের অগ্নিকাণ্ডের পরে হাইকোর্টে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার 2010 সালে নিমতলির ঘটনার পরে গঠিত তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংস্থাগুলোকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। নিমতলির ঘটনার পরে গঠিত তদন্ত কমিটি পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ সহ বিভিন্ন সুপারিশ করেছিল। এদিকে চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ হিসেবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 69 জনে। যে দুজন সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হচ্ছেন ফরিদপুর জেলার 60 বছর বয়সী আনোয়ার হোসেন এবং ময়মনসিংহ এর 45 বছর বয়সী সোহাগ। এদিকে ইউরোপীয় ইউনিয়ন চকবাজারের আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জি আমির খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক পরপরই চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের উদ্যোগ যে হয়েছিল তা খুব তাড়াতাড়ি নস্যাৎ করে দেয় বাংলাদেশ কর্তৃপক্ষের তরফ থেকে, বাংলাদেশ সেনাবাহিনী এবং তার অনুষঙ্গ দলগুলো। এবং এ নিয়ে এখন আমরা শুনব চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌস কি বলছেন সেটা। হাসান ফেরদৌস, আপনার রিপোর্ট।
বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের দাফন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার দিবাগত রাত 3টার দিকে পলাশ আহমেদের বাবা পিয়ার জাহান সর্দার মরদেহ শনাক্ত করেন। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে বিমান ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে সন্ত্রাস দমন আইন এবং বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনে পলাশ আহমেদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। এর পরপরই মামলার তদন্ত কাজ শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্ত নেমেই আলামত হিসেবে ছিনতাইয়ের কবলে পড়া বিমানটি জব্দ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জিম্মায় দিয়েছে তদন্তকারী সংস্থা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
জি হাসান ফেরদৌস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার রিপোর্টের জন্য। আমরা এখন নজর দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনপানে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আমরা এখন শুনব আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট। জহুর সাহেব, আপনার রিপোর্ট।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বর্ণনা দিয়ে বলেন, তার অসুস্থতা মারাত্মক রূপ নিলেও গত 3 মাসে তাকে কোনো ধরনের চিকিৎসা দেয়া হয়নি। এমনকি এই ধরনের একজন রোগীর স্বাস্থ্যের নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন তাও করা হয়নি। তিনি সরকারকে এই বলে সতর্ক করেছেন যে খালেদা জিয়ার যদি কিছু ঘটে তবে তার সকল দায়িত্ব অনির্বাচিত এ সরকারকেই নিতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেছেন, সরকার বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং 2 বারের বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার কৌশল গ্রহণ করেছে। ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সংবাদ উপস্থাপনার প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছি আমরা প্রায়, তবে যাবার আগে আরও 2টি আন্তর্জাতিক সংবাদ শোনাচ্ছি। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা হবে কোনো রকমের কোনো রফা ছাড়াই। 28 জাতিগোষ্ঠী থেকে হঠে আসা বিলম্বিত করা দরকার তার আগে, এ নিয়ে বিধায়কদেরকে সুযোগ দেওয়ার পক্ষপাতি তিনি। মে এই প্রস্তাবের ওপর মার্চের 14 তারিখে ভোটাভুটি হবে বলে নির্ধারিত হয়েছে। এরই 2 সপ্তাহ পরে মার্চের 29 তারিখে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের হঠে যাবার কথা। সরকার কিন্তু ইইউ গোষ্ঠীর সঙ্গে বিচ্ছেদের প্রশ্নে পার্লামেন্টের সমর্থন হাসিলে এ অবধি ব্যর্থই হয়েছে। এতে করে কোনো রফা ছাড়াই ইইউ থেকে সরে আসার সম্ভাবনার দ্বারপ্রান্তে গিয়ে হাজির এখন যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সাংবাদিক হোরহে রামোস বলছেন যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হঠাৎ করেই আচম্বিতে সাক্ষাৎকার দান থামিয়ে দেবার পরপরই তাঁকে এবং তাঁর সঙ্গের ক্যামেরা রেকর্ডিং কর্মীদেরকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে কিছু সময়ের জন্য আটকিয়ে রাখা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেনীয় ভাষার নেটওয়ার্ক ইউনিভিশন টেলিভিশনের সংবাদ উপস্থাপক হোরহে রামোস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে প্রশ্ন করছিলেন। মেক্সিকো বংশোদ্ভব এই সাংবাদিক হোরহে রামোস বলেন, তিনি যখন কিনা কীভাবে অল্প বয়সী ভেনেজুয়েলান বাচ্চারা আবর্জনা ভর্তি ট্রাক থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে, এ দৃশ্যের কিছু অংশ প্রেসিডেন্টকে দেখিয়ে প্রশ্ন করতে যাচ্ছিলেন, তখনই আচম্বিতেই প্রেসিডেন্ট ওই সাক্ষাৎকারে ইতি টেনে দেন। ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী হোরহে রড্রিগেজ প্রবীণ সাংবাদিক হোরহে রামোসের বক্তব্য সঠিক নয় বলে উল্লেখ করে জানান। তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মদত নিয়ে সস্তা কিছু বাজে দৃশ্য প্রেসিডেন্টকে দেখানোর চেষ্টা করছিলেন। কড়া সত্যসন্ধানী সাংবাদিক বলে খ্যাতিসম্পন্ন হোরহে রামোস একবার 2015 সালে তদানীন্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞেস করেছিলেন তাঁর অভিবাসন বিরোধী দৃষ্টিভঙ্গি সম্পর্কে। প্রেসিডেন্ট ট্রাম্পও সে সময় তাঁকে ওই জায়গা থেকে বের করে দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদেরকে বলেছিলেন। এই ছিল বিশ্ব সংবাদ এ পর্যন্ত।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। প্রথমেই জানাচ্ছি যে খবরটি, প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিমের মধ্যকার দ্বিতীয়বারের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সোল থেকে সংবাদদাতা স্টিভ মিলারের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প ভিয়েতনামের হ্যানয়ে গিয়ে পৌঁছেছেন। আগামীকাল বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার দুদিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই শীর্ষ বৈঠকের লক্ষ্যই হচ্ছে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা, যা সিঙ্গাপুরে দুই নেতার মধ্যে প্রথম বৈঠকেই নির্ধারিত হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বলেছিলেন, আমার বিশ্বাস আগামী কয়েকদিন আমরা সবকিছুই সবিস্তারে দেখব ও আলোচনা করব। তিনি এই বৈঠক সম্পর্কে অত্যন্ত আশাবাদী। তিনি এও বলেছেন, অন্য যে কোনো দেশের চেয়ে উত্তর কোরিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন, চেয়ারম্যান কিম সম্ভবত যে কারো চেয়ে এটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন যে পারমাণবিক অস্ত্র ছাড়াই বিশ্বে তার দেশ খুব দ্রুতই একটি বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, কারণ অবস্থানগত এবং জনসংখ্যার দিক থেকে অন্য দেশের তুলনায় তাদের দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। ওদিকে শীর্ষ বৈঠকের সময় প্রতিবাদকারী একটি সংগঠন ফ্রিডম ইউনিয়নের মুখপাত্র কিম স্যাং জিং অতীতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তরের উস্কানিমূলক তৎপরতার সমালোচনা করে বলেন, গত 70 বছরে উত্তর কোরিয়ার আচরণে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, আমি মনে করি উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম মুক্ত করতে হবে, তার সঙ্গে সকল নীতিও কার্যকর করতে হবে, কোনো সমঝোতা করে নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও চেয়ারম্যান কিম 27 এবং 28 ফেব্রুয়ারি হ্যানয়ে দ্বিতীয়বারের মতো শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন।
এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিশ্ব সংবাদে ভারত পাকিস্তানের ভিতরে একটি উত্তেজনাকর অবস্থা চলছে। ভারতের বিমানবাহিনীর হামলায় পাকিস্তানের জয়শি মোহাম্মদ, পাকিস্তান অংশে কাশ্মীরে জয়শি মোহাম্মদের ঘাঁটি ধ্বংস করা সংক্রান্ত খবর ইতিমধ্যে প্রচারিত হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেই খবর আমরা জেনেছি। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার জন্য আসলে কি ঘটেছে এবং তার প্রতিক্রিয়া কি হয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, এসব জানতে আমরা যোগাযোগ করেছি ভারতে নয়াদিল্লিতে বসবাসরত দি টেলিগ্রাফের ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরীকে আমরা ইতিমধ্যে সঙ্গে নিয়েছি, টেলিফোন লাইনে নিয়েছি, এবং পাকিস্তানের করাচি থেকে সাংবাদিক সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসান যুক্ত হয়েছেন। তাদের কাছে আমরা একটু জানতে চাইব, বিশ্লেষণ জানতে চাইব ঘটনার। প্রথমেই আমি জয়ন্ত রায় চৌধুরীকে অনুরোধ করব আপনার কাছে। মূলত জানতে চাইছি যে যে খবরটি আমরা জেনেছি যে মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণে অসংখ্য মানুষের হতাহত হওয়ার খবর এবং দিল্লি দাবি করেছে সেটি, আর পাকিস্তান সেটি নাকচ করে দিয়েছে, তো জয়ন্ত রায় চৌধুরী আপনি কি বলবেন আসলে ঘটনা কি এবং ভারতের গণমাধ্যমের খবর কি এ নিয়ে, সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি?
প্রথমে জানাই সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া খুবই উত্তেজনাজনক এবং তারা একদিক দিয়ে বলতে পারেন যে খুশি হয়েছে, কারণ অনেকদিন ধরে কিছু না কিছু একটা জঙ্গি হামলা ভারতবর্ষের উপরে হচ্ছিল, তার কোনো প্রতিকার সেরকম ভাবে ভারতবর্ষ নিচ্ছিল না। তো এইটাতে হওয়াতে তাদের বিশ্বাস যে হয়তো পাকিস্তান এবার থামকাবে, হয়তো থামবে, যেভাবে জঙ্গিদের পাঠাচ্ছিল সীমার ওপার থেকে সেটা হয়তো বন্ধ হবে, এই আশায় লোকেরা একটু খুশি। রাত্রির সাড়ে তিনটে আজকে ভোর সাড়ে তিনটে বলতে পারেন, সেই সময় ভারতীয় বিমান বাহিনী 12টি মিরাজ 2000 উড়ে গেছিল গোয়ালিয়র বিমানবন্দর থেকে, এবং তারা তিনটে আলাদা আলাদা টার্গেটে হিট করেছে। তার মধ্যে বালাকোট যেমনি আপনি বললেন একটা, সেটা সবচেয়ে সুদূর টার্গেট ছিল। সেই টার্গেট হিট করাতে এখন ভারতীয় দলের, ভারতীয়দের আমাদের বিশ্বাস যে যথেষ্ট জঙ্গি জয়শে মোহাম্মদ এবং লস্করে তয়বার তারা একটা বড় ক্যাম্পে ছিল, শিবিরে ছিল, সেখানে তারা অস্ত্রর ট্রেনিং নিচ্ছিল এবং সেখানে তাদের উপরে আঘাতে তারা অনেকেই হতাহত হয়েছে। পাকিস্তান অবশ্য বলেছে যে কেউই হতাহত হয়নি, কিন্তু অত বড় ক্যাম্প এবং সেটা বেশ ভিতরে ইন্টিরিয়ারে, যেগুলো বর্ডারের কাছে সীমানার কাছে যে ক্যাম্প গুলো ছিল সেগুলো আমাদের কাছে খবর ছিল যে পাকিস্তান ফৌজ তাদের সরিয়ে ক্যান্টনমেন্টে সরিয়ে নিয়েছিল, কিন্তু বর্ডারের থেকে দূরে মানে ভিতরের দিকে বালাকোট বেশ দূরে প্রায় আফগানিস্তানের সীমানার কাছাকাছি, সেখানকার থেকে লোকেদের সরানো বোধ হয়নি এবং তারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আচ্ছা, এই যে জাইশ-ই মোহাম্মদ লস্করি তৈবা জঙ্গি গোষ্ঠী ধ্বংস করার যে বিষয়টি আপনি উল্লেখ করলেন এবং গণমাধ্যমেও সেটি এসেছে, আবার বিপরীতমুখী একটি কথাও বেরিয়েছে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনেক বিষয়টির অনেক ক্ষেত্রে রাজনীতিও কাজ করছে, এর ভেতরে কি আসলে অন্য কিছু, মানে ভারত পাকিস্তানের দীর্ঘ সময়ের যে দ্বন্দ্ব সেই বিষয়টি কি রয়েছে, কিংবা কোনো রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতি আছে কিনা?
দেখুন, জঙ্গি হামলা তো হয়েছে ভারতবর্ষের পুলওয়ামা এলাকায়,
জি,
ইলেকশনের আগে আগেই হয়েছে, তার একটা জবাবদিহি দেওয়া দরকার ছিল ভারতবর্ষের।
হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন জবাব দেবেন,
এবং তাতে মোটামুটি সব পার্টির যে আজকে বৈঠক হয়েছিল সুষমা স্বরাজ আমাদের বিদেশ মন্ত্রীর সঙ্গে, সেখানে তারা সবাই সেটাকে সমর্থন দিয়েছেন, এবং আপনি কমেন্ট যদি দেখেন সবাই মোটামুটি এ ব্যাপারে একজোট হয়েছে। ইলেকশনে এটার কি প্রতিক্রিয়া হবে সেটা বলা মুশকিল, ইলেকশনে অনেকে আশা করছে যে হয়তো বিজেপির এটাতে সুবিধা হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে, কারণ আগে যদি দেখেন আগের যেরকম ভাবে হয়েছে, আপনি যদি কার্গিলের ইয়েটা দেখেন, তারপরে ইলেকশনে যে বিজেপি বিশাল লাভ করেছিল তা কিছু হয়নি, কিন্তু তো কনসিকুয়েন্টলি এটা বলা মুশকিল যে এরকম একটা জঙ্গি আঘাতে বা জঙ্গি তাতে আমরা প্রতিক্রিয়া নিয়েছি, যা আমরা রিভেঞ্জ নিয়েছি, তাতে যে কিছু বিশেষ লাভ হবে ইলেকটোরালি সেটা বলা মুশকিল, কারণ ভারতীয় এটা ভারতীয় বায়ুসেনার একটা জিত বলা যেতে পারে।
জি, অসংখ্য ধন্যবাদ জয়ন্ত রায়চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য,
ধন্যবাদ।
আমি এখন করাচিতে সাংবাদিক মাসকাত আহসানকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আপনি শুনলেন জয়ন্ত রায় চৌধুরীর বক্তব্য, এবং প্রথমে আমি যে কথাগুলো বলছিলাম যে পাকিস্তান অস্বীকার করেছে যে মুজাফরাবাদ সেক্টর দিয়ে ভারতীয় বিমান আকাশসীমা লঙ্ঘন করেছিল, এই কথাটি অস্বীকার করেছে, এবং পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিমানবাহিনী সঙ্গে সঙ্গে তাড়া করে ভারতীয় বিমানগুলোকে বের করে দেয়, এবং ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল তা বালাকোটের কাছে পড়েছে, এটি সত্য কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, এরকম দাবি করেছে। তো পাকিস্তানের গণমাধ্যমে এটার বিষয়ে কি খবর বেরিয়েছে, এবং পাকিস্তানি জনগণের মতামত কি?
পাকিস্তানের মিডিয়াতে আসলে এই যুদ্ধের হাইপটা বেশ কম বলেই মনে হলো, বিভিন্ন মিডিয়া পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে আসলে এই যে দাবিটি করা হয়েছে ভারতের পক্ষ থেকে যে একটি সন্ত্রাসী গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটি উড়িয়ে দেবার, এটির সপক্ষে কোনো প্রমাণ যেহেতু মিডিয়া খুঁজে পায়নি এবং দেশি বিদেশি সাংবাদিকরা সবাই রয়েছেন, তো ফলে এখন পর্যন্ত ওই বক্তব্যটি প্রমাণিত না হওয়ায় পাকিস্তানের মিডিয়ায় কিছু আলাপ আলোচনা চলছিল যে একটি হামলা হলে সেটি সত্যিকার অর্থেই হয়েছে কিনা তা নিশ্চিত না হয়ে এরকম দাবি কেন করা হচ্ছে, এবং আর সাধারণ মানুষের মধ্যে সত্যিকার অর্থেই এই যুদ্ধ বিষয়ে কোনো আগ্রহ নেই, কারণ একটা জিনিস এখানে লক্ষ্য রাখা দরকার যে পাকিস্তানের সামনে কোনো নির্বাচন নেই, ফলে এখানে ভারত বিদ্বেষী কোনো মনোভাব প্রচার করার করে কারো লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। তবে যেটা দেখা গেছে যে শীর্ষ প্রশাসনের পক্ষ থেকে যখন এই হামলার বা পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ার বা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্রবেশের চেষ্টা করা বা কিছুক্ষণ থাকা, যেটাই ঘটে থাকুক না কেন তার একটি জবাব দেওয়ার কথা বলা হয়েছে। এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের মুখপাত্র যেটা বলেছে যে তারা এখন ভারতকেও এরকম একটি কড়া জবাব দেবে। তবে এটির প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে একটি আশঙ্কা রয়েছে, যেটি মিডিয়াতেও উচ্চারিত হচ্ছে যে যুদ্ধ এমন একটা ব্যাপার যে সেখানে আসলে সেটা কারো হাতের নিয়ন্ত্রণে থাকে না, সুতরাং হাতের মধ্যে থেকে বেরিয়ে গেলে দুটি দেশই যে ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে বেশ আলাপ আলোচনা এবং পর্যবেক্ষণ রয়েছে পাকিস্তান মিডিয়া।
জি, যুদ্ধের অবস্থা নেই এবং যুদ্ধ চায় না, এটি তো সারা দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের একই মত। কিন্তু ভারতের পুলওয়ামায় হামলার পর ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন তার জবাব দেওয়া হবে। এবার এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে যে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়েছে সেখানেও বলা হয়েছে যে এটার জবাব দেওয়া হবে। তো এটা কি যুদ্ধের কোনো আশঙ্কা নাকি?
এখানে খুব স্বাভাবিকভাবেই এখন বুঝতে হবে যে যেহেতু একটি হামলার ঘটনা ঘটেছে এর একটি প্রতিক্রিয়া থাকবেই এবং সেনাবাহিনীর লোকজন সেটি তাদের মতো করেই করে থাকে, এর নিয়ন্ত্রণ তো রাজনৈতিক প্রশাসকদের হাতে শেষ পর্যন্ত থাকে না। তবে এখানে একটি বিষয় যেটি পর্যবেক্ষকরা বিশ্লেষণ করে দেখছেন সেটা হচ্ছে চীন কিন্তু এর মধ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং
ইউরোপিয়ান ইউনিয়নও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী তারপর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই অবস্থাটি নিরসন করতে তারা সাহায্য করতে চায় এবং পুলওয়ামার যে হামলা ঘটেছে তার সঙ্গে সত্যি পাকিস্তানে অবস্থানকারী কোনো সন্ত্রাসবাদী গ্রুপের সংযোগ রয়েছে কিনা তারা খুঁজতেও তারা সাহায্য করতে চায়, কারণ চীনের একটি বড় বিনিয়োগ রয়েছে পাকিস্তানে, আবার সৌদি আরবেরও বড় ধরনের বিনিয়োগ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আফগান তালিবানদের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের সাহায্য নিচ্ছে সব দিক থেকেই। সুতরাং এই যে ভূরাজনৈতিক সুবিধার কারণে মোটামুটিভাবে এই যে বৃহৎ রাষ্ট্রগুলো রয়েছে তারা ভারতের সঙ্গে কথাবার্তা বলবে এরকম ইঙ্গিত ইমরান খানের কাছ থেকে পাওয়া যাচ্ছে, কেননা দেখা যাচ্ছে যে উনি কূটনৈতিক ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন, এরই মাঝে বিভিন্ন জনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। আর আরেকটি বিষয় এখানে লক্ষণীয় তা হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র একটি এত বড় দেশ, এত শক্তিশালী রাষ্ট্র, সে কিন্তু শেষ পর্যন্ত একটা জিনিস বুঝতে পেরেছে তা হচ্ছে যে এই সন্ত্রাসবাদ বিরোধী যে লড়াই এর কোনো শেষ নেই, সুতরাং তাকে শান্তি আলোচনার মাধ্যমে এখন তালিবানদের সঙ্গে একটি সাম্যাবস্থায় যেতে চেষ্টা করতে হচ্ছে। সুতরাং সেখান থেকে খুব সম্ভবত এই ভারত পাকিস্তান এদেরও এরাও বুঝতে পারবে যে এই যে সন্ত্রাসী গ্রুপগুলো রয়েছে তাদের সঙ্গে সম্ভবত সংলাপ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। সুতরাং সবকিছু মিলিয়ে আপাতত এটাকে রেটরিক এবং রাজনৈতিক যে কথাবার্তা বলা হয় একজন আর একজনের কথার প্রেক্ষিতে বলে তাই মনে হচ্ছে, খুব যে যুদ্ধের আশঙ্কা রয়েছে এমনটা খুব পর্যবেক্ষকরা মনে করছে।
জি, অসংখ্য ধন্যবাদ মাসকাত আহসান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
আর এখন ভারত পাকিস্তানের সীমানার ভেতরে যে বিমান হামলা করার পর দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে কলকাতায় দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম পাকিস্তান এবং ভারত থেকে দুজন জানাচ্ছিলেন এবং দীপঙ্কর চক্রবর্তী কলকাতা থেকে এখন যোগ দিয়েছেন এবং আপনিও নিশ্চয়ই শুনছিলেন যে ভারত এবং পাকিস্তান থেকে এতক্ষণ আমরা যেসব তথ্যগুলো পেলাম পাকিস্তান থেকে। মাসকাওয়াত আহসান বলছেন যে পাকিস্তানে সেইভাবে এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে না যতটা ভারতের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। দীপঙ্কর দা, আজকের হামলাকে বলা হয়েছে দ্বিতীয়বারের মতো সার্জিক্যাল স্ট্রাইক, যেটা পাকিস্তানের সীমান্তের ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটির ওপর বোমা বর্ষণ করা হয়েছে এবং ভারতের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন যে এই ঝটিকা আক্রমণে পাকিস্তানের জাইশে মোহাম্মদের কয়েকজন নেতা এবং অনেক সদস্য নিহত হয়েছে। আমরা জানি যে মাত্র 12 দিন আগেই কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল এই জঙ্গি গোষ্ঠী জাইশে মোহাম্মদ এবং ভারত তার জবাব দিল। কলকাতায়। এখন আপনি দীপঙ্কর দা একটু যদি প্রথমে বলেন যে সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে এটাকে কেন?
সার্জিক্যাল স্ট্রাইক আসলে এটাকেই বলা হয় যে যেখানে পার্টিকুলারলি সার্জিক্যাল অপারেশন যেটা হয় আর কি, আমাদের কোনো একটা শরীরে কোথাও যদি একটা কিছু ধরো কিছু একটা অপারেশন করে বার করতে হবে, শুধু সেই জায়গাটাতেই অপারেশন করা হয়, সেটা আর কোথাও না। যেমন হাতে একটা কোনো অপারেশন করতে হবে, কিছু একটা বার করতে হবে, তখন সেখানটাতেই করা হয়। সার্জিক্যাল স্ট্রাইকটাও ঠিক তাই, যে একটা জায়গায় কোনো একটা বিশেষ টার্গেটের ওপর, লক্ষ্যবস্তুর ওপর এই আক্রমণটা হবে, সেখানে আশপাশে আর কোনো কিছুর ওপর সেটা ক্ষয়ক্ষতি বা আর কোনো প্রভাব ফেলবে না, এটা কি বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক। এটা প্রথম করা, এটাকে দ্বিতীয় বলা হচ্ছে এই জন্য যে প্রথম করা হয়েছিল বছর আড়াই আগে উরি সেক্টরে একটা এই জৈশ-ই মোহাম্মদেরই কিছু জঙ্গি, তারা একটা সেনা শিবিরে, ভারতীয় সেনা শিবিরের ওপর হামলা চালিয়েছিল, তাতে 19 জন সৈন্য মারা গিয়েছিল, এবং সেটা ছিল গত দু দশকে ভারতের সৈন্যদের ওপর সবচেয়ে বড় জঙ্গি হামলা। তারপর একটা এরকম প্রতিশোধের একটা স্পৃহা একটা দেখা দিয়েছিল, এবং তারপর ওই সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল সেটাতে বিমানবাহিনীর ছত্রছায়ায় স্থলবাহিনী গিয়েই কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকটা করেছিল। দ্যাট ইজ এই যে যেটাকে নিয়ন্ত্রণ রেখা বলি, লাইন অফ কন্ট্রোল, ভারত আর পাকিস্তানের মাঝখানে যে লাইন অফ কন্ট্রোল রয়েছে সেটা পার হয়ে জৈশ-ই মোহাম্মদ এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানে ঘাঁটি গেড়ে এখান এই ভারতের ওপর জঙ্গি হামলা চালাচ্ছে বলে ভারত সরকার মনে করে, সেইগুলোকে গুঁড়িয়ে দেওয়াই ছিল সেটার লক্ষ্য। এবং প্রায় তিন চারটে ঘাঁটি তখন ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং সেটার যাতে লোকে বিশ্বাস করে তার জন্য সেটা আলাদা করে ভিডিও তোলা হয়েছিল। সুতরাং সেটা যে হয়েছিল সেটা ঠিক, এবং পাকিস্তানও সেটা স্বীকার করেছিল। এবারেরটা যেটা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বলা হচ্ছে এই জন্য যে এই পুলওয়ামার ঘাঁটি ওই সিআরপি কনভয়ের ওপর যে হামলাটা হয়েছিল সেটাও জৈশ-ই মোহাম্মদই স্বীকার করেছে, এবং সেটার জন্য একটা বিরাট একটা দাবি উঠছে যে এটা বারবার হতে দেওয়া যায় না, পাকিস্তানের মাটি থেকে এই যে হামলাটা হচ্ছে এটাতে পাকিস্তানের দায় রয়েছে, সুতরাং এটা করতে হবে। এই এটা নরেন্দ্র মোদীও বারবার করে বলেছেন যে হ্যাঁ আমরা এটার যোগ্য জবাব দেব। সুতরাং এটা আরেকটা সেকেন্ড সার্জিক্যাল স্ট্রাইক হলো, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক আসেন।
আচ্ছা, আমরা একটু আগে পাকিস্তানে মাসকাওয়াত আহসানের কাছ থেকে শুনছিলাম যে পাকিস্তান কিন্তু সেখানে আদৌ জাসি মাহমুদের নেতা সদস্য নিহত হয়েছে কিনা সে বিষয়টিও তারা স্পষ্টভাবে স্বীকার করছে না, তারা সে ব্যাপারটিকে যথাসম্ভব খাটোভাবে দেখানোর চেষ্টা করছে। তো একটা একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপর যে জঙ্গি হামলায় 44 জন জওয়ান নিহত হয়েছিলেন এবং তারপর ভারত জুড়ে যে প্রতিশোধের দাবি উঠেছিল, আজকের এই আঘাতের পর কি সেটা স্তিমিত হবে বলে মনে হয়?
দেখো, আজকের আঘাতটা যেটা হয়েছে সেটা কোনো একটা সময় হবে এটা একটা মোটামুটি ধারণা করা হচ্ছিল, কারণ সারা ভারত জুড়ে একটা জিগির উঠেছিল যে এটার একটা বদলা নিতে হবে, বদলা নিতে হবে। এবং সেটা নরেন্দ্র মোদীও খুব ভালো করে জানতেন যে আগামী নির্বাচনের আগে এই ধরনের একটা কিছু না করলে তার সরকারের মুখ থাকবে না, লোকের প্রতিশোধ স্পৃহা হচ্ছে। কিন্তু তেমন আবার এটাও মনে রাখতে হবে যে সাধারণ মানুষের মধ্যে প্রচুর লোক আছে যারা যুদ্ধ চায় না, সুতরাং এই যে এইটা যেটা আজকে যে প্রতিশোধের দাবি উঠেছে এবং তারপরে এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো, তারপর স্তিমিত হবে কিনা বলা যায় না। তবে এই কথা ঠিক যে আজকে যেটা স্ট্রাইকটা হয়েছে সেটা 12টা প্লেন গিয়ে, এটারও কিন্তু প্রমাণ আছে এদিকে, ওখানে ওরা একটু আন্ডার প্লে করবে এটা খুব স্বাভাবিক, কারণ এটা তো ওদের ন্যাচারালি পাকিস্তানের ভেতরে ঢুকে করেছে, যদিও সার্জিক্যাল স্ট্রাইক, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, কিন্তু জৈশ-ই মোহাম্মদের বেশ কিছু নেতা মারা গেছে এটা সত্যি কথা বলে অন্তত স্বরাষ্ট্র সচিব বলছেন, এবং স্বরাষ্ট্র সচিব যখন বলেন তখন কিন্তু ধরে নিতে হয় তার মধ্যে তার কিছু হাতে প্রমাণ আছে, তা না তো এটা সরকারি ভাবে বলা হচ্ছে। সুতরাং এটা ধরে নেওয়া হয় যে কিছু হয়েছে এবং তাতে কিছু দিনের জন্য অন্তত স্তিমিত হবে এটা আমরা ধরে নিতে পারি। তবে ভারত পাকিস্তানের মধ্যে যে শত্রুভাবাপন্ন একটা ব্যাপার রয়েছে দুটো দেশের মধ্যে, সেটা কোনোদিন সীমিত হবে বলে আমার অন্তত মনে হয় না, কারণ এটা আমি খুব মানে যাকে বলে ঘোড়ার মুখের কথা, পারভেজ মুশারফ যখন পাকিস্তানে ক্ষমতাসীন ছিলেন তখন তিনি শান্তি আলোচনা করতে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে শান্তি আলোচনা করতে ভারতে এসেছিলেন, আগ্রায় তাদের মধ্যে একটা বৈঠক হয়েছিল শীর্ষ বৈঠক, তখন কিন্তু সাংবাদিকদের কাছে পারভেজ মুশারফ বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান কোনো দেশই করতে পারবে না, না ভারত না পাকিস্তান, কারণ সমাধান করতে গেলে একটা জায়গায় তো একটা নত হতে হবে, সেটা কিন্তু কোনো দেশের কেউ মেনে নেবে না, যে সরকার করতে যাবে তাকে পড়তে হবে, সেই সরকার পড়ে যাবে, কারণ এটার সঙ্গে একটা বিরাট রকমের একটা জাতীয়তাবাদ অনেক কিছু জড়িত রয়েছে, এবং সেটা যত খারাপই লাগুক না কেন আমাদের মতন যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার তোমার মতন যারা যুদ্ধ চায় না, তাদের কাছেও মনে হবে কি যে একটা জায়গায় তো একটা শেষ হতে হবে, সেই শেষটা কেমন করে হবে সেই পথটা আজ অব্দি কেউ দেখাতে পারেনি। আসাম
নিশ্চয়ই, আর আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় যে ভারত পাকিস্তান দুই দেশেরই রয়েছে পারমাণবিক অস্ত্র, এবং এই যে আপনি যেটি বললেন আর কি যে এই কাশ্মীর সমস্যার সমাধান আদৌ কখনো কোনো দিন করা যাবে কি না সেটা নিয়েই একটা বিরাট প্রশ্ন, একটা সন্দেহ আছে, এবং আজকে যে তরুণ প্রজন্ম ভারতের এবং পাকিস্তানের যাদের জন্ম হয়েছে দেশ বিভাগের পরে, যারা হয়তো ১৯৭১ যুদ্ধ দেখেনি, যারা হয়তো ভারত পাকিস্তানের মধ্যে বড় কোনো যুদ্ধই দেখেনি, কিন্তু তারাও কি আজকে সেই ঘৃণা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে তাদের অগ্রজদের কাছ থেকে?
না, এটা খুব ভালো বলেছো আসান। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালকার যেই প্রজন্মটার কথা তুমি বললে, তাদের মধ্যে হিন্দু মুসলমান নিয়েও কোনো ভেদাভেদ নেই, আর এই পাকিস্তান ভারত বাংলাদেশ ইত্যাদি নিয়েও কোনো তারা এ করে না, এটা তাদের, তারা কিন্তু অনেক মানে আমাদের প্রজন্মের থেকে বা যারা আমরা তো আরেকটু বেশি মধ্য বয়সী যারা তাদের থেকেও এই যে অল্প বয়সী যারা তারা কিন্তু চিন্তার দিক থেকে অনেকখানি এগিয়ে, এটা তুমি খুব ভালো বললে এই পয়েন্টটা, তারা কিন্তু সত্যি যুদ্ধও চায় না, তারা হিন্দু মুসলমান নিয়ে ভাবনা চিন্তা করে না, তাদের বিবাহ তাদের প্রেম সবকিছুর মধ্যে একটা খুব খোলামেলা ভাব আছে, যেটা যাকে ভালো লাগবে তাকে ওরা ভালোবাসবে, এবং যাকে ভালোবাসবে তাকে বিয়ে করলে সে কি ধর্মের, কি তার জাতি, কি তার আচার আচরণ, সেটা নিয়ে মাথা ঘামাবে না। এটা একটা খুব বড় ব্যাপার, এটা আমার মনে হয় প্রত্যেকটা দেশেই, আমাদের উপমহাদেশের প্রত্যেকটা দেশেই অল্প বয়সীদের মধ্যে যাকে তরুণ প্রজন্ম বলি তার মধ্যে এটা রয়েছে, এবং এরাই কিন্তু আমার মনে হয় আশা জাগাচ্ছে আমাদের মনে।
সেই জন্যই আমি আসলে জানতে চাইলাম যে তাহলে কি আশার আলো আদৌ নেই কিনা, কারণ যদি প্রজন্মের পর প্রজন্ম এই ঘৃণা পুষে রাখতে থাকে, এবং এই কাশ্মীর নিয়ে যদি দুটি প্রতিবেশী দেশ যাদের দুজনেরই পারমাণবিক অস্ত্র আছে, এবং বলা হচ্ছে যে এই পারমাণবিক অস্ত্রের কারণে শুধু ভারত পাকিস্তান হুমকির মুখে না, শুধু দক্ষিণ এশিয়া হুমকির মুখে না, সারা পৃথিবী হুমকির মুখে পড়তে পারে, সুতরাং সেই দিক থেকে দেখলে তো এই
ঠিক কথা বলেছো আসান। আমার এই এই ব্যাপারে মনে পড়ছে, আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তাম তখন আমাদের একজন অধ্যাপক একটা খুব সুন্দরভাবে বলেছিলেন যে রাশিয়া আর আমেরিকার মধ্যে কার কাছে পারমাণবিক অস্ত্র বেশি আছে, এটা নিয়ে একটা তখন এই চলতো তর্কাতর্কি চলতো। ব্যাপারটা হচ্ছে যে রাশিয়ার হাতে যা পরমাণু অস্ত্র আছে তাতে পৃথিবীটাকে সাতবার ধ্বংস করে ফেলা যায়, পুরো পৃথিবীটাকে সাতবার ধ্বংস করে ফেলা যায়, আর আমেরিকার কাছে যা পরমাণু অস্ত্র আছে তাতে গোটা পৃথিবীটাকে ১৩ বার ধ্বংস করে দেওয়া যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে, সুকুমার রায়ের একটা খুব সুন্দর হজবরলতে একটা আছে যে সাত দিনের ফাঁসি মানে এমনই শাস্তি দিল যে তার সাত দিনের ফাঁসি, মানে ফাঁসি তো একদিন, একবারই সে মারা যাবে, তেমন যুদ্ধ যদি হয় পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে তো পৃথিবী সেটা একবারই নষ্ট হয়ে যাবে, সেটা আমেরিকাই করুক আর এই করুক রাশিয়াই করুক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা পুরো পরমাণু অস্ত্রটা কিন্তু একটা ডেটারেন্ট এফেক্ট হিসেবে কাজ করে, মানে তুমি যদি আমাকে মারো আমি কিন্তু প্রত্যাঘাত করব, এই জিনিসটা আছে বলে পরমাণু অস্ত্র থাকাটা অনেকেই বলে যে জরুরি, যেই কারণে আগে যখন ভারতের পরমাণু অস্ত্র হয়েছিল এবং তাতে সারা পৃথিবীতে একটা গেল গেল রব উঠেছিল, তখন কিন্তু আস্তে আস্তে আমেরিকাও বুঝতে পেরেছিল এবং জর্জ বুশের সময় একটা ভারতের সঙ্গে আমেরিকার একটা চুক্তিও হয়েছিল এটা নিয়ে। সেটা হচ্ছে যে ভারতের হাতে পরমাণু অস্ত্র থাকলে সেটা ব্যবহারটা মানে খারাপ হবে না, এটা ওরা একটা মোটামুটি ধরে নিয়েছিল। এবং পাকিস্তানের মধ্যে নিশ্চয়ই তেমন আছে যারা জানে যে পরমাণু অস্ত্র থাকলেই সেটা ব্যবহার করতে হবে, সেটা ঠিক না, এটা রয়েছে আমাদের কাছে এই যথেষ্ট, দেখো এলে কিন্তু মারবো, এই ব্যাপারটাই কিন্তু রয়েছে, এটা ডেটারেন্ট এফেক্ট বলে। সুতরাং আমার মনে হয় না যে এটা অতদূর অব্দি যাবে, কিন্তু একটা পুরনো শত্রুতা, পুরনো একটা মানে এই যে একজনের আরেকজনের প্রতি এই যে বৈরী ভাবটা, এটা বড় দুঃখজনক, এটা এটা কোনো একদিন নিরসন হবে এটুকুই আমরা আশা করতে পারি, এর বেশি আর কি করতে পারি বলো।
নিশ্চয়ই, এবং এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে, চলচ্চিত্রে, সঙ্গীতে, কবিতায়, গল্পে আমরা এই এই দুঃখ, এই বেদনা বোধটা কিন্তু খুব উপলব্ধি করি।
অবশ্যই, ঠিক কথা বলেছো আসান। এই এই সেদিন একটা দল বলেছিল যে ভারতের সঙ্গে মানে ক্রিকেটারদের মধ্যে একটা দল বলেছিল যে ভারত এরপর পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলবে না, তখন সচিন তেন্ডুলকর বলেছেন যে তাতে ভারতেরই ক্ষতি হবে। একটা একটা পাকিস্তানের মতন একটা শক্তিশালী ক্রিকেট টিমের সঙ্গে যদি ভারত না খেলে তাহলে সেটা ভারতের ক্রিকেট টিমের ক্ষতি হবে, ভারতেরই ক্ষতি হবে। এবং তাতে তাকে অনেকে দেশদ্রোহী বলেছিল সচিন তেন্ডুলকরকে, কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু বলেছিলেন যে উনি সচিন একেবারে ঠিক কথা বলেছে, খেলার জগতে রাজনীতি টেনে আনাটা ঠিক না, খেলার জগতে, সিনেমার জগতে, শিল্পকলার জগতে, এখানে যেমন এই এখান এই এরা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা শিবসেনার মতন এরা একটা সময় করত, এখনো করে, যে পাকিস্তানি কলাকুশলীদের এখান থেকে চলে যেতে হবে, পাকিস্তানি শিল্পীদের এখান থেকে চলে যেতে হবে, তাদের নিয়ে কোনো কাজ করা চলবে না। এটা কি, এটা তো একটা মানে মূর্খের রাজত্বে বাস করার মতন।
নিশ্চয়ই,
এবং ধরনের শত্রুতা জিয়ে রেখে কতদিন চলবে বলো?
এবং আপনি যেটি বললেন যে ভারতের ক্ষতি হবে ক্রিকেটের যদি পাকিস্তানের সাথে তারা না খেলে, শুধু ভারতের না সারা পৃথিবীতে ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে, কারণ ভারত পাকিস্তান পৃথিবীতে বিশ্বের শ্রেষ্ঠতম খেলোয়াড়দের একটা সমাবেশ ভারত এবং পাকিস্তানে আমরা দেখেছি দশকের পর দশক ধরে। সুতরাং ক্রিকেট খেলাটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি ভারত আর পাকিস্তান না খেলে, কারণ এত এন্টারটেইনিং, এত বিনোদনমূলক ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় যেটা আর কোনো দুই দলের মধ্যে হতে পারে কিনা সন্দেহ আছে।
সেটা সেটারও একটা কারণ হচ্ছে এই দুটোর মধ্যে যে এই যে শত্রু ভাবটা রয়েছে না, তার জন্যই যেন ক্রিকেট খেলাটাও যেন একটা যুদ্ধ।
হ্যাঁ,
এটা ওই সেই যে রবীন্দ্রনাথ তাসের দেশে লিখেছিলেন না, আমাদের যুদ্ধ নহি কেহ ক্রুদ্ধ, এখানে কিন্তু এই যুদ্ধটাতে একটা ক্রোধ থাকে, ক্রুদ্ধ ভাব থাকে, সেই ক্রুদ্ধ ভাবটা থেকেই কিন্তু এই যুদ্ধটা হয়। আজকাল যেটা আমরা দেখেছি, বাংলাদেশের টিমও খুব ভালো খেলে, বাংলাদেশের সঙ্গে যখন ভারতের খেলা হয় তখন কিন্তু একটা থাকে যে
প্রচন্ড প্রচন্ড উত্তেজনা
মনে একটা থাকে যে ভারতকে হারিয়েছি, এই জিনিসটার মধ্যে যে একটা তৃপ্তি সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ভারতের মধ্যে তাই পাকিস্তানকে হারিয়েছি বা পাকিস্তান ভারতকে হারিয়েছে, এটার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার থাকে। অস্ট্রেলিয়াকে বা নিউজিল্যান্ডকে বা আফ্রিকাকে হারালো, সাউথ আফ্রিকা, এটা বড় কথা না
আসলে,
এই জন্যই এটা কিন্তু অন্য রকমের মাত্রা পেয়ে যায়।
সেই সুতরাং যুদ্ধটা ক্রিকেটের মাঠেই থাকুক, খেলার মাঠেই থাকুক, এর বাইরে যেন আর না গড়ায়। তো অনেক ধন্যবাদ দীপঙ্কর।
আমি শেষ কথাতেই বলে দিচ্ছি যে রবীন্দ্রনাথের ওই তাসের দেশ একটা তুলেছিলাম, তাতে তাসের দেশের একটা জায়গায় রয়েছে যে আমাদের যুদ্ধ নহি কেহ ক্রুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় মোলাম। এখন আমাদের এই যেন মোলাম ভাবটা থাকে এবং যুদ্ধটা যেন ক্রুদ্ধ না হয়ে যায়, এটাই আমাদের একটা চিন্তা হবে।
অনেক ধন্যবাদ দীপঙ্কর দা, খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
আর এবারের বিষয় হচ্ছে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বিমান ছিনতাইয়ের পর সবার মনে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন জেগেছে, এবং এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টার প্রয়াসে আমরা এই মুহূর্তে কথা বলছি এভিয়েশন এক্সপার্ট এবং ইনি সম্পাদক দি বাংলাদেশ মনিটরের কাজী ওয়াহিদুল আলমের সঙ্গে। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়াশিংটন স্টুডিওতে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে শোনা যাচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটাকে সবাই এক নামে চেনে আইকাও হিসেবে, তাদের নির্দেশনা অনুযায়ী যে নিরাপত্তার যে মানদণ্ড রয়েছে সেগুলোর প্রতিটি ধাপ পার করেছে এবং শুনতে যাচ্ছি যে তারা নাকি ক্যাটাগরি এ তে উন্নীত হতে যাচ্ছে। তো এই বিষয়টিকে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন।
আসলে এই যে নিরাপত্তার যে এটা ছিল গত দুই তিন বছর আগে, বিশেষ করে ইংল্যান্ড বা জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া কয়েকটি দেশ বাংলাদেশের থেকে কার্গো পরিবহনের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করেছিল যে এখানে, এবং তাদের যুক্তি ছিল যে বাংলাদেশের বিমানবন্দর গুলোতে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়, তার কারণে তারা এখানে এটা একটা ব্যান আরোপ করেছিল। এরই পরিপ্রেক্ষিতে এটাকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্রিটিশ একটা কোম্পানি রেডলাইন কোম্পানিকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তারা এই নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং তারা এখানে দুই বছর কাজ করেছে এবং এই দুই বছরে তারা এখানকে আমাদের যারা সিকিউরিটি পার্সোনাল আছে তাদের ট্রেনিং দেওয়া বা তাদেরকে উপযুক্ত ভাবে প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে যন্ত্রপাতি, যেসব যন্ত্রপাতির দরকার নিরাপত্তা বিধানের ক্ষেত্রে, সেইগুলো আনার ব্যাপারে সেগুলো রেকমেন্ডেশন ছিল এবং তাদের রেকমেন্ডেশন অনুযায়ী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা এইগুলোকে যথাযথভাবে পালন করেছে এবং তার পরবর্তী পর্যায়ে ব্রিটিশ অথরিটি তারা এটা ইন্সপেকশন করেছেন এবং তারা স্যাটিসফাইড হওয়ার পরে এখান থেকে তারা মালামাল আবার পুনরায় আপলিফ্ট করার জন্য তারা অনুমতি দিয়েছেন এবং তারপর পরই এবং আইকাও থেকেও ইন্সপেকশন হয়েছে, তারাও এখানে সন্তোষজনক পেয়েছেন এবং এখানে যেসব যে যন্ত্রপাতি দরকার আছে, সিকিউরিটি ইকুইপমেন্টস বা অ্যাপারেটাস যা যা লাগে সেইগুলো আনার কারণে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখানে বেশ পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং ব্যয় করার পরে নিরাপত্তার যে মাপকাঠি আছে সেই মাপকাঠিতে বাংলাদেশের বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উত্তীর্ণ হওয়ার কারণেই এবং তার এটা সেফটি মেজার গুলো ভালোভাবে করেছে তারা, সেই কারণে আইকা বাংলাদেশকে একটা স্বীকৃতি দিয়েছে যে না এই এত অঞ্চলে এই সাউথ এশিয়াতে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট মোটামুটি সমৃদ্ধ এবং তারা বলেছে যে না এত সব এই অঞ্চলের মধ্যে বাংলাদেশকে তারা মার্কিং এর দিক থেকে সবার উপরে রেখেছে আর কি।
জি বলুন
বলুন না তো কাজে সেই আইকাওয়ার যে ফাইন্ডিং ছিল সেই ফাইন্ডিং অনুযায়ী বাংলাদেশ সেই সময় উত্তীর্ণ হয়েছিল এবং তারা সেই সবার উপরে সাউথ এশিয়ান কান্ট্রি গুলোর মধ্যে বাংলাদেশ সবার উপরে ছিল নিরাপত্তার মাপকাঠিতে।
কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আটটি ক্ষেত্রে কিন্তু আইকাও যেগুলোকে আপনার বিমান বাংলাদেশের যে বিমান চলাচল কর্তৃপক্ষকে পাস মানে যেটা চেক করেছে যেটাকে বলে, এর মধ্যে যেরকম রয়েছে এয়ারওয়ার্দিনেস, তারপর রয়েছে আপনার এয়ার ন্যাভিগেশন সার্ভিস, এবং এই এয়ারওয়ার্দিনেস এর বিষয়ে আমার প্রশ্ন রয়েছে আপনার কাছে যে এই যে যে প্রাইভেট এয়ারলাইনের যে একটি দুর্ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে যেটা শোনা যায় যে তারা কিন্তু মেইনটেনেন্স, যে এয়ারক্রাফটের যে মেইনটেনেন্সগুলো সেগুলো কিন্তু তারা ঠিকমতো করে থাকেন না, তো সেই ক্ষেত্রে এই এই এয়ারলাইন অপারেটরগুলো তারা কেমন করে লাইসেন্স পান, তারা এয়ারওয়ার্দিনেস লাইসেন্সটি পান কিভাবে এই সিভিল এভিয়েশনের পক্ষ থেকে?
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, মেইনটেনেন্স এর ব্যাপারটা আইকাও যে সার্টিফিকেশনটা দিয়েছে ওইটা প্যাসেঞ্জার এবং কার্গো মুভমেন্টের ক্ষেত্রে যেসব সিকিউরিটি দরকার হয় সেইগুলোকে তারা সার্টিফাই করেছে, বাট মেইনটেনেন্স এর ব্যাপারে এয়ারওয়ার্দিনেস এর ব্যাপারে এটার ব্যাপারে আয়াটা বা এফএএ এর কিন্তু আগে ফাইন্ডিংস আছে এবং এই এয়ারওয়ার্দিনেস এবং মেইনটেনেন্স এর ক্ষেত্রে বাংলাদেশ উন্নতি না করার কারণে বা কিছু মানে সেই মানে নির্দিষ্ট পর্যায়ে না যাওয়ার কারণে কিন্তু এফএএ কিন্তু এখনো বাংলাদেশকে ক্যাটাগরি ওয়ানে উদ্বুদ্ধ করেনি এবং বাংলাদেশ বিমান যার কারণে নিউ ইয়র্কে ফ্লাইট তারা করতে পারছে না এখনো পর্যন্ত।
এবং এই সম্প্রতি যে বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটলো, এই বিষয়টি এবং এই এয়ারওয়ার্থিনেসের বিষয়টি, এই দুটো মিলে কি আরো পিছিয়ে গেল না?
এটা তো অবশ্যই, এটা তো বলতেই হবে, বিকজ যে ঘটনাটা এখন ঘটলো সেটা মূলত এখন তো বোঝাই যাচ্ছে যে এটা সিকিউরিটি ল্যাপসেস ওয়াজ দেয়ার। এখন কি পর্যায়ে সিকিউরিটি ল্যাপসেস ছিল বা কিভাবে হয়েছে সেটা এখন ইন্সপেকশনের ব্যাপার আছে বা যে তদন্ত কমিটি হয়েছে তারা বলবে, বাট ডেফিনেটলি এটা সিকিউরিটি ল্যাপস হয়েছে যার কারণে এই ঘটনাটা ঘটতে পেরেছে আর কি। তো কাজেই এটা তো ডেফিনেটলি বিমানকে, এই সিভিল এভিয়েশনকে আরো কিছুটা হলেও পিছিয়ে নিল, এবং এফএর যে ক্রাইটেরিয়া ছিল যে জিনিসগুলো তাদেরকে অবজারভেশন ছিল সেই অবজারভেশনের ক্ষেত্রে আর
আশা করব যে বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষ খুব অতিসত্বর তারা এই এই বিপদ কাটিয়ে উঠবেন। কাজী ওয়াহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা দর্শক, এবার সাবরিনা চৌধুরী হাজির হয়েছেন নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার নিয়ে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এভরিডে গ্রামারের যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু শো ইউ আর নট শোর। তার মানে হচ্ছে আপনি যখন কোনো বিষয়ে নিশ্চিত না, মানে অনিশ্চিত, সেটা আপনি কিভাবে প্রকাশ করবেন, মানে সেই অভিব্যক্তিটা কিভাবে আপনি ব্যক্ত করবেন, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং আপনি যদি কোনো বিষয়ে নিশ্চিত না হন সেটা ইংরেজিতে কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আপনি ভাবুন তো, আমরা কিন্তু নিজের অজান্তে কিছু বাক্য আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের আর ওভাবে শিখতে হবে না বই পড়ে। যেমন আমেরিকানরা কথায় কথায় বলে থাকেন, যদি কোনো বিষয়ে অনিশ্চিত হন তাহলে বলে থাকেন আই গ্যাস, বলে থাকেন আই থিঙ্ক, বলেন আই বিলিভ। হ্যাঁ, মানে এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। তো আমরা ব্যবহার করি গ্যাস, থিঙ্ক, বিলিভ, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের অনিশ্চয়তা প্রকাশ করতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে এই শব্দগুলো আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, মানে পুরো একটি বাক্যতে আমরা কিভাবে ব্যবহার করব। তো পুরো একটি বাক্যতে ব্যবহার করার জন্যে আমাদের জানতে হবে নাউন ক্লজ কী। তো নাউন ক্লজ আমরা জানি যে নাউন ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার ব্যবহার নাউনের মতোই হয়, মানে একগুচ্ছ শব্দের সমন্বয়ে কিন্তু নাউন ক্লজটা হয়। আর সেই নাউন ক্লজের আগে আমরা কিন্তু এই শব্দগুলো বসাই, যেমন দ্যাট বসাই, এবং সেই সাথে আমরা WH দিয়ে যে শব্দগুলো হয় ওয়্যার, ওয়েন, ওয়াই, হোয়াট, এই শব্দগুলোও কিন্তু আমরা নাউন ক্লজের আগে বসিয়ে থাকি। তো এখন এই নাউন ক্লজের আগে আমরা এখন কী বসাবো অনিশ্চয়তা প্রকাশ করার জন্যে? আমরা বসাবো গ্যাস, বিলিভ, দ্যাট। আসুন এখন আমরা সেন্টেন্স তৈরি করি। আমি কিন্তু জানি যে আমাদের দর্শকরা ইতিমধ্যেই নিজেরা নিজেরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন, কারণ এগুলো এত সহজ আমরা নিজের অজান্তেই অনেক সময় বলে ফেলি। যেমন আমরা বলতে পারি আই গ্যাস ইট ইজ ট্রু, এরকম বলতে পারি। আমরা বলতে পারি আই গ্যাস ইট ইজ পসিবল, হ্যাঁ এরকমও বলতে পারি। যেমন আমাদের, আপনারা দেখবেন যে আমাদের এভরিডে গ্রামারের আমাদের যে লুসি এবং কাভে আমাদের সাথে থাকেন, তারাও কিন্তু অনেক সময় এরকম কিছু শব্দ প্রকাশ করে অনিশ্চয়তা প্রকাশ করেন। যেমন আমি বলতে পারি যে আই বিলিভ আই ডিড ওয়েল অন মাই টেস্ট, এটা বলতে পারি যে আমি বিশ্বাস করছি যে আমার মনে হয় আমি বোধহয় ভালো করেছি আমার পরীক্ষায়। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন এখানে আই বিলিভ, বিলিভটা মানে তো হচ্ছে বিশ্বাস করা, তো এখানে অনুমানের কি আছে, অনুমানের কথা এখানে এজন্যই আসছে যে আমি অনুমান করছি হয়তো বা আমি ভালো করেছি। তো দর্শক মণ্ডলী, আমার মনে হয় আই গ্যাস, আই বিলিভ, আই থিঙ্ক, এগুলো দিয়ে আপনারা এখন সুন্দর করেই বাক্য তৈরি করতে পারবেন এবং কোনো অনিশ্চয়তা আপনাদের থাকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে।
ধন্যবাদ সাবরিনাকে আজকে এভরিডে গ্রামারের এই সংস্করণের জন্য। আর এখন সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
জি, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন হ্যানয় গিয়ে পৌঁছেছেন। ভিয়েতনামের এই হ্যানয়ে অনুষ্ঠিত হতে চলেছে ট্রাম্প কিম দ্বিতীয় শীর্ষ বৈঠক। কিমের জন্য এই শীর্ষ বৈঠক হবে, পারমাণবিক পথে তাঁর দেশের এগিয়ে চলা বিষয়ে কি হবে না হবে তার দিক নির্ণয় পন্থা এখতিয়ার। চীন ভূখণ্ড পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার ট্রেন ভিয়েতনামের সীমান্তবর্তী দংদ্যাং স্টেশনে গিয়ে পৌঁছলে সামরিক গার্ড অফ অনার দিয়ে নবীন বয়সী উত্তর কোরীয় নেতাকে স্বাগত জানানো হয় আজ মঙ্গলবার কাকভোরে। ওখান থেকে মোটর শোভাযাত্রা কিম ও তাঁর দলের অন্যান্যেরা দু ঘন্টার পথ অতিক্রম করে গিয়ে পৌঁছন হ্যানয়ের মিলিয়া হোটেলে এবং কয়েক ঘন্টার জন্য হোটেলে বিশ্রাম নেবার পর তিনি যান উত্তর কোরীয় দূতাবাসে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান যোগে গিয়ে পৌঁছচ্ছেন আজ মঙ্গলবারই গভীর রাতে হ্যানয়ে। ওয়াশিংটন ত্যাগের আগে ট্রাম্প বলেন কিমের যে প্রতিশ্রুতি নিজের দেশকে পরমাণু বিমুক্ত করার তারই প্রেক্ষাপটে খুঁটিনাটি নির্ধারণে ঐক্যমত্যের প্রত্যাশা করছেন তিনি। ট্রাম্প বলেন পরমাণু বিমুক্তি না হলে দারিদ্র ক্লিষ্ট উত্তর কোরিয়া আরও দারিদ্র্যের কবলে গিয়ে পড়বে, কিন্তু তাঁর ধারণা চেয়ারম্যান কিম প্রাজ্ঞ সিদ্ধান্তই নেবেন। ট্রাম্প ও কিমের মধ্যেকার এর আগের প্রথম শীর্ষ বৈঠক হয়েছিল সিঙ্গাপুরে এবং ওই বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন এখন আর উত্তর কোরিয়ার তরফের পারমাণবিক হুমকির কোনো আশঙ্কা নেই। ওদিকে চীনও ইতিমধ্যে তাকিয়ে রয়েছে হ্যানয় পানেই কিম ট্রাম্প শীর্ষ বৈঠকে ফলোদয় কী হয় সেটা দেখবার জন্যে, এবং এই বৈঠক যদি ভালোই ভালোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে চীনও হয়তোবা বলে উঠবে কোরীয় উপদ্বীপের এই শান্তি অন্বেষায় তারও অবদান তো কিছুটা রয়েছেই। কিম এই যে দীর্ঘ ট্রেন যাত্রায় হ্যানয় গিয়ে পৌঁছতেন এ ট্রেন তো পাড়ি দিয়েছে চীনের ভূখণ্ডের ওপর দিয়েই দীর্ঘ সময় যাবৎ, কিন্তু চীনে এ ট্রেন থামল না কেন, চীনের সঙ্গে এ নিয়ে কোনো কথাবার্তা হলো না কেন, এরকমের প্রশ্ন দেখা দিতেও পারে কারো কারো মনে। এরই জবাব দিয়েছেন লিয়াওনিং একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের উত্তর কোরিয়া বিষয়ের বিশেষজ্ঞ লু চাও। তিনি বলেছেন যে এর তো প্রয়োজনই ছিল না, জানুয়ারির গোড়ার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কিমের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েই ছিল। হ্যানয় শীর্ষ বৈঠকে খুঁটিনাটি অনেক কিছুই তখন তাদের আলোচনায় স্থানও পেয়েছিল অবশ্যই। বলেন এখন শীর্ষ বৈঠক শেষে ফেরার পথে চীনের ভেতর দিয়ে ট্রেন যাত্রায় ফিরতি সফরের সময় কিম হয়তো সংক্ষিপ্ত একটা বিবরণ পেশ করে দেবেন চীনের নেতার দরবারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল তোলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত জাতীয় দুর্যোগ ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের লক্ষ্যে প্রতিনিধি পরিষদে আজ মঙ্গলবারই একটি সিদ্ধান্ত গৃহীত হবার কথা। 15 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যখন জাতীয় দুর্যোগ ঘোষণা করেন তখন থেকেই ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাঁর বিরুদ্ধে কথা বলে আসছেন এবং বলছেন তিনি সংবিধান পরিপন্থী কাজ করছেন। ভারত বলছে কাক ভোরে পাকিস্তানে ইসলামপন্থী গোষ্ঠী জৈশ এ মোহাম্মদের আস্তানার ওপর বিমান অভিযান চালিয়েছে তারা। এই জৈশ এ মোহাম্মদ গোষ্ঠী সেই আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব দাবি করে যে হামলায় প্রায় দু সপ্তাহ আগে ভারতীয় কাশ্মীরে আধা সামরিক বাহিনীর 40 সংখ্যক সৈনিক নিহত হয়। ভারতের দাবি যে ওই বিমান হামলায় বহু জঙ্গির প্রাণ বিনাশ হয়েছে। এতে করে এখন কিন্তু পারমাণবিক শক্তিধর পরস্পর প্রতিদ্বন্দ্বী ঘোর দুশ্মন এ দেশ দুটির মধ্যে উত্তেজনা পরিস্থিতি আরও টান টান পরিস্থিতিতে গিয়ে দাঁড়ালো। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলেছেন জৈশ এ মোহাম্মদ আবার আরেকটা হামলার জন্য তোড়জোড় করছে, নির্ভরযোগ্য সূত্রে এমতো সংবাদ পাওয়ার পরই এ বিমান হামলা চালানোর প্রয়োজন দেখা দেয়। তিনি বলেন পাকিস্তান ভূখণ্ডের বালাকোটে অবস্থিত ওই জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ আখড়ায় এ বিমান হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মাইকেল খোয়েন আজ মঙ্গলবার সেনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে অংশ নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোয়েনের 10 বছরেরও বেশি সময়ের সম্পর্ক, যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তে নিয়োজিত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার সহ আইনজীবীদের তদন্তে তিনি শক্তিশালী একজন সাক্ষী ছিলেন। এ পর্যন্তই।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কর্নেলিয়াস ট্যানার এবং ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং আমরা দুজনই আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।